নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। টাইটেল দেখে তো বুঝেই গেছো, আবার আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সবার প্রিয় একেন বাবু সিরিজের কাহিনী। আজ তোমরা শুনবে শ্রী সুজন দাশগুপ্তর কলমে ডায়মন্ড ইজ ফরএভার। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেন বাবু সমগ্র ছয় এই বইটা থেকে। বইটা সংগ্রহ করতে পারো, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজ একেন বাবুর চরিত্রে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দাল। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে গল্প শুনছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর অবশ্যই বেল আইকনটা অল করে দিও সমস্ত গল্পের নোটিফিকেশন সময় মতো পেতে। তাহলে চলো শুরু করা যাক তোমাদের সবার প্রিয় একেন বাবু সিরিজের কাহিনী, সুজন দাশগুপ্তর কলমে ডায়মন্ড ইজ ফরএভার। প্রমোদ হওয়ার ফ্রান্সিসকা মনে হচ্ছে এইবার সিরিয়াস। অনেকদিন ধরেই ওরা প্রেম করছে, কিন্তু প্রমোদ সাধারণত নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কিছু বলতে চায় না। আজ সকালে খেতে বসে কেন জানি না এনগেজমেন্ট রিং এর প্রসঙ্গ উঠল।
এনগেজমেন্ট রিং? ডায়মন্ড ইজ ফর এভার স্যার, ম্যাডামকে একটা হীরের আংটি দিন।
আপনি তো মশাই বলেই খালাস, ভালো হীরের আংটির দাম কিরকম জানেন?
টিপিক্যাল প্রমোদ, সংযত হয়ে কথা বলা ওর ধাতেই নেই।
না স্যার, তবে মিস্টার চুগানির কাছে নিশ্চয়ই ভালো ডিল পাবেন।
হেমন্ত চুগানির সঙ্গে আমাদের পরিচয় রাজুর হাজবেন্ড হিসেবে। রাজু আমাদের মেইন লাইব্রেরিতে কাজ করে। নিউ ইয়র্কেই হেমন্তের বিশাল গয়নার দোকান। যারা ম্যানহাটনের ম্যাডম্যান কেসের বৃত্তান্ত শুনেছেন তাদের আশা করি মনে আছে একেনবাবুর ধারণা, রাজুর পরিচয় নিশ্চয়ই তাদের থেকে সস্তায় হীরের আংটি পাওয়া যাবে। মুশকিল হল প্রমোদ ঠিক কি চায় সেটাই বলছে না। এমনিতে ব্যাটা নিজের হেরিটেজ নিয়ে একেবারেই সেন্টিমেন্টাল নয়, কিন্তু এখন ওর হাবে ভাবে মনে হচ্ছে এমন কিছু ফ্রান্সিসকাকে দিতে চায় যেটা সঙ্গে আমাদের দেশের একটা ঐতিহ্য জড়িয়ে আছে। নিউ ইয়র্কের জেল স্টেফানি বা হেলসবার্গ থেকে কেনা কিছু নয়। অবশ্য সেটা একেনবাবুও আজ করেছেন বলেই মনে হল।
মিস্টার হেমন্ত তো আমাদের দেশের লোক স্যার, উনি নিশ্চয়ই খাঁটি দেশি জিনিস জোগাড় করে দিতে পারবেন। আর একই সঙ্গে বাপিবাবু যদি দেব ম্যাডামের জন্য একটা আংটি কেনেন, তাহলে হয়তো দুটো কেনার জন্য ভালো ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন স্যার।
ইদানিং আমাদের দুজনের বিয়ে নিয়ে একেনবাবুর এই ননসেন্স মাথা ব্যথা অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে। তবে আমাকে কিছু বলতে হল না, প্রমোদই ধমকে দিল।
আপনি ও সেই চুরি আর খুন নিয়ে থাকুন তো, আমাদের বিয়ে টিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না।
কি যে বলেন স্যার, বিয়ের কেস কত ইন্টারেস্টিং বলুন তো, দুটো হৃদয়ের উষ্ণ মিলন।
আপনার মুন্ডু
এনগেজমেন্ট রিং এর কথা একবার তুলতেই প্রমোদ মুখে কুলু পেটেছে। তাতে কি আর একেনবাবু দমার পাত্র, প্রতিদিনই খাবার টেবিলে একটা না একটা জুয়েলারি শপের খবর আনবেনই, কোত্থেকে জোগাড় করেন ভগবানই জানেন। একদিন কয়েকটা ক্যাটালগও নিয়ে এলেন সঙ্গে। প্রমোদ বেজার মুখে বসে রইল, তাকিয়ে পর্যন্ত দেখল না।
এই কি ব্যাপার বলুন তো, আপনার হাতে কোনো কেস টেস নেই নাকি?
ওহ, এরকম ভাবে কাউকে কিছু বলতে হয়? প্রমোদটা দিনকে দিন আরো বেয়াড়া হয়ে যাচ্ছে। আমারই খারাপ লাগলো, দেখার কোনো দরকার ছিল না, তাও ক্যাটালগগুলোর পাতা উল্টাতে শুরু করলাম। সত্যি কথা, আমাদের এই ট্রাই স্টেটে যে এত গয়নার দোকান আছে আমার কোনো ধারণাই ছিল না। কারা দেয় এইসব দোকান?
বেশিরভাগ দোকানই স্যার সিন্ধি আর গুজরাতিদের, বাঙালিদের শুধু একটাই দোকান, হোয়াইট প্লেন্সে মন্টু ঘোষের।
শেষের খবরটা আমি জানতাম একেনবাবুর আগের একটা কেসের সূত্রে। আমি যখন ক্যাটালগ দেখছি, প্রমোদ বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল কলেজে যাওয়ার জন্য রেডি হতে।
প্রমোদ বাবু স্যার ক্যাটালগগুলো দেখলেনও না।
শুনুন একেনবাবু, প্রমোদ ওই উঠল বাই তো কটক যাই টাইপের চটজলদির কিছুর মধ্যে নেই, ও ভেবে চিনতে কাজ করে। আর ওর এই ভাবনা চিন্তার ব্যাপারটা না ও কাউকে জানাতে চায় না, বরং আমরাই নিজেরা খোঁজ খবর করে একটা দুটো জায়গার কথা ওকে বলি, তারপর ওই স্থির করুক কার কাছে যাবে।
ঠিক আছে স্যার, সেটাই করা যাক।
প্রমোদকে না জানিয়েই আমরা এগোলাম। আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি কাম বন্ধু বেভকে সঙ্গে নিলাম, মেয়েদের পছন্দ অপছন্দ ওই আমাদের থেকে বেটার বুঝবে। একেনবাবু দেবের কানে কি মন্ত্র দিয়েছিলেন জানি না, ও দেখলাম এই ব্যাপারে দারুণ উৎসাহিত। মনে হয় আরো বেশি উৎসাহিত এই শুনে যে এই মিশনটা ফ্রান্সেসকা আর প্রমথর অগোচরে আমরা করছি। বেবের কাছে আইডিয়া পেলাম এই দেশে এনগেজমেন্ট রিং এর দাম সম্পর্কে।
ডলারের মধ্যে মোটামুটি ভালো আংটি পেয়ে যাবে।
দামের বর শুনে একেনবাবুর প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়।
পাঁচ হাজার ম্যাডাম?
পাঁচ হাজার তো অনেক, এর থেকে মানে সস্তায় কিছু?
এর কমে টিফনিতে ভালো আংটি পাবে না।
প্রমথবাবু ইন্ডিয়ান কিছু দিতে চাইছেন।
তাহলে কমেও পেতে পারো, টিফনিতে 250-300% মার্ক আপ থাকে।
তাহলে তো লোকে যায় কেন?
টিফনি ডায়মন্ড কোয়ালিটি আর এক্সেলেন্ট কার্ড গ্রেডের জন্য।
বিফটি কি বলছে ভালো করে বুঝলাম না। আমার ধারণা ছিল আমাদের দেশেও ভালো ডায়মন্ড পাওয়া যায়, আর সুরাটে তো এখন খুব ভালো ডায়মন্ড কাটিং হয়, সুতরাং দিশি দোকানে ভালো আংটি না পাওয়ার কোনো কারণ নেই।
তাহলে চলো একবার রাজুর হাজব্যান্ডের দোকানে যাই।
রাজুর বর হেমন্তের এইচ সি জুয়েলার্স 44th Street-এ একটা বড় বিল্ডিং এর 20 তলায়। বেব রাজুকে বলে রেখেছিল যে আমরা বিকেলে যাব, কিন্তু কারণটা বলেনি। রাজু তাই ভেবেই নিয়েছিল আমি বোধহয় বেবের জন্য এনগেজমেন্ট রিং কিনতে যাচ্ছি। আমরা যেতেই হেমন্ত হই হই করে অভ্যর্থনা করল। এর আগে ম্যানহাটনের ম্যাডম্যান কেসের তদন্তের সময় হেমন্তের দোকানে একবার গিয়েছিলাম আমরা। সেবারের কারণটা অবশ্য একেনবাবুর সেই নীলা কেনা। তখন যা দেখেছি তার থেকে দোকানটা মনে হল আরো অনেকটাই বড় হয়েছে। ডিসপ্লেগুলো অন্যরকম ভাবে রাখা। আমি কি অন্য কোনো দোকানের সঙ্গে গুলিয়ে ফেললাম নাকি? আমার এই অবাক হওয়াটা হেমন্তের চোখ এড়াল না। নিজে থেকেই বলল,
দোকানটা অনেক পাল্টানো হয়েছে। এক বছর আগে এই ফ্লোরে 4টে দোকান ছিল, আমার পাশের দোকানটা উঠে যাওয়ায় তার জায়গাটা নিয়েছি। পুরোটা নয়, বাড়িওয়ালার সঙ্গে স্পেশাল একটা ডিল করে অর্ধেকটা আরেকটা কোম্পানিকে সাবলিজ করতে পেরেছি। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে।
পাশের দোকানটা আমরা বাইরে থেকে দেখলাম, একটা ছোট দেশি গয়নার দোকান। কোম্পানিটা হেমন্তের এক বন্ধুর। তাকে তাকে দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি গুজরাতি সিন্ধি মারোয়ারিরা ব্যবসায় একে অন্যকে প্রতিষ্ঠিত হতে খুব সাহায্য করে। ম্যানহাটনের এই অঞ্চলে এই রকম জায়গা পাওয়া খুব একটা সহজ নয়। পেয়েছে হেমন্তের বন্ধু বলি, বাঙালিদের মতো কাঁকড়া মানসিকতা ওদের নেই। আমরাই কেউ কাউকে ওপরে উঠতে দিই না। অবশ্য প্রমথ এটা একেবারেই মানে না, প্রায় এই নিয়ে ঝগড়া হয় ওর সঙ্গে।
তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তুই ঘরের শত্রু বিভীষণ, নিজে বাঙালি অথচ বাঙালিদেরই সব থেকে বেশি গালমন্দ করিস। মনে রাখিস, ওরা যা কিছু করে না নিজের স্বার্থের জন্য করে, সব গিভ অ্যান্ড টেকে ব্যাপার। আমি তোকে এখন দিচ্ছি, তুই পরে আমাকে দিবি, এটাই হচ্ছে অলিখিত চুক্তি।
হতে পারে, কিন্তু বাঙালিরা তো তাও করে না। অবশ্যই আমাদের তর্কাতর্কি এতে শেষ হয় না। এমনিতে প্রমথ বিশ্বনিন্দুক, সববার দোষ খোঁজে, কিন্তু বাঙালিদের সম্পর্কে নেগেটিভ কিছু বললেই একটা অদ্ভুত পজিশন নেয়। তখনও একেবারে বুক ফোলানো বাঙালি, তর্কাতর্কি তুঙ্গে উঠলে সেটা একেনবাবুই থামিয়ে থাকেন।
থাকুক না স্যার ওসব কথা, আপনারা তো আর ব্যবসা করতে যাচ্ছেন না, আপনারা হচ্ছেন জ্ঞানের সাধক।
তেল মারা ছাড়ুন তো, আপনি তো দিব্যি ব্যবসা বেঁধেছেন, হ্যাঁ ডিটেকটিভ এজেন্সি খোলেননি?
কি যে বলেন স্যার, ওটা আবার ব্যবসা হলো নাকি?
ঠিক, ওটা হলো প্রফেশনাল সার্ভিস।
তোর মুন্ডু ক্লায়েন্ট ধরতে গেলে রেফারেন্স গুলো চাই না, সেগুলো বাঙালিরাই দেবে। ইন রিটার্ন যারা রেফারেন্স দিচ্ছে তাদের কেসগুলো একেনবাবু সস্তায় করে দেবেন, এটাও তো একটা গিভ অ্যান্ড টেক।
উফ, আবার ননসেন্স বকছিস। আচ্ছা একেনবাবু কি অন্তর্জামী? এইসব যখন ভাবছি আমার কানে কানে ফিসফিস করে বললেন,
আচ্ছা স্যার আপনি তো প্রমথবাবুকে বললেন ননসেন্স বকা বিশ্বনিন্দুক, তাও গাড়ি করে আমাদের এখানে নিয়ে এলেন কেন?
আর বলেন কেন, ছেলেবেলার বন্ধু হওয়ার প্রায়শ্চিত্ত।
না স্যার, এটাও প্রমথবাবুর ওই গিভ অ্যান্ড টেক থিওরির জন্য। আপনি যখন বেভ ম্যাডামের জন্য রিং খুঁজবেন তখন প্রমথবাবু সাহায্য করবেন।
আপনাকে না মশাই একদিন আমি খুন করব, আর সেই খুনিকে আপনারা ধরা হবে না, বুঝেছেন? ভাগ্যিস বেব একটু দূরে দাঁড়িয়ে আছে, আমাদের কোনো কথা তাই ওর কানে যায়নি। ও আমাদের দিকে এইবার এগিয়ে এলো।
এই কি নিয়ে আলোচনা করছো তোমরা?
ও কিছু না, সরি দাঁড় করিয়ে রাখলাম, আসলে কলটা খুব দরকারি ছিল।
হেমন্ত সাদরে ওর অফিসে নিয়ে বসালো আমাদের। ওকে জানালাম কি ধরনের হীরের আংটির খোঁজ করছি। জেলস, হেলসবার্গ বা টিফেনি থেকে কিছু কিনতে চাইছি না, কারণ আমরা হাজার দুয়ারাইয়ের মধ্যে একটু ভারতীয়ত্ব মেশানো আংটি চাইছি। আমার কথা শুনে হীরের যে আংটিগুলো হেমন্ত আমাদের দেখালো তার কোনোটাই আমরা যা চাইছিলাম সেরকম নয়। হেমন্ত পাক্কা ব্যবসায়ী, কিছু বলতেও হলো না, আমার চোখ মুখ দেখেই ব্যাপারটা আঁচ করল।
আপনি ইন্ডিয়াননেস পাচ্ছেন না এই তো? আসলে এই হীরেগুলো সবই এসেছে বাইরে থেকে, বতসোয়ানা, রাশিয়া, সাউথ আফ্রিকা, তানজানিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, এখন এসব জায়গা থেকেই বেশি হীরে আসে। তবে এগুলো সবই কাট করা হয়েছে সুরাটে। আমি গোলকন্ডার হীরে এনে দিতে পারি, তবে খরচা বেশি পড়বে।
না না, হীরের জন্য নয়, আসলে আংটির স্টাইলগুলোর একটাও আমার খুব একটা ইন্ডিয়ান মনে হচ্ছে না। তুমি কি বলো বেভ? বেভেরও আংটিগুলো খুব একটা পছন্দ হয়েছে বলে মনে হলো না। আপনার কি মত একেন বাবু?
আর কি বুঝি স্যার, বেভ ম্যাডামের পছন্দটাই আসল।
হেমন্ত ধা করে শোকেস থেকে ছোট ছোট হীরে বসানো সিলভার গোল্ডের দুটো চুড়ি নিয়ে এলো।
আমি একটা সাজেশন দিই, এটা দেশের কারিগরদের তৈরি, ট্রেডিশনাল ইন্ডিয়ান ডিজাইন আর কন্টেম্পোরারি ডিজাইনের ব্লেন্ড। আপনি পরে দেখুন দেব, খুব মানাবে আপনাকে।
দুটোর মধ্যে একটা বেছে সেটা হাতে পড়ল দেব।
এটা কিন্তু আমার জন্য নয় আসলে, তবে এটা বেশ ভালো, এনগেজমেন্ট ব্যাঙ্গেল, বেশ নতুনত্ব হবে কিন্তু।
তা কত দাম পড়বে এটার?
এগুলো দামি হীরে নয়, $1,200 মধ্যেই হয়ে যাবে।
যদি ভালো হীরে হয় স্যার?
টাইপ টু এ হীরে হলে অন্তত 1,400 তো হবেই।
টাইপ টু এ হীরের কথা আগে কোথাও শুনেছিলাম বটে, কিন্তু কোথায় সেটা মনে করতে পারলাম না।
তার জন্য চুরিটা কি আবার ইন্ডিয়াতে পাঠাতে হবে? না না, হীরেটা জোগাড় করে দোকানেই সেট করে দিতে পারবো। ডায়মন্ড সেট করার বন্দোবস্ত আমার এখানেই আছে।
একেন বাবু এইদিক ওদিক তাকাচ্ছেন দেখে হেমন্ত এবার হেসে ফেলল।
শোরুমে বা অফিসে করি না, সেই রিপেয়ার অ্যান্ড সেটিং এর জন্য আলাদা একটা ঘর আছে।
অফিস ঘরের দেয়ালটা কাঁচের, অফিসের ভার্টিক্যাল ব্লাইন্ডের ফাঁক দিয়ে রিপেয়ার শপটা যে দেখতে পাওয়া যাচ্ছে সেটা এতক্ষণ খেয়াল করিনি। একটা ওয়ার্ক বেঞ্চে ক্ল্যাম্প লাগানো বাতি দেওয়া ম্যাগনিফাইং গ্লাস, টেবিলে গোটা দুই জুয়েলার্স লুপ, প্লায়ার্স, কাটা, জুয়েলারের করাত, ব্রেজিং করার টর্চ ইত্যাদি রাখা। সবকটা যন্ত্রপাতি আমি চিনিও না, আমার থেকে একেনবাবুর উৎসাহই বেশি। উনি দেখলাম উঠে দাঁড়িয়ে রিপেয়ার শপটা ভালো করে দেখছেন। চুরিটা বেভের মনে খুব ভালোই লেগেছে, এখনো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ইতিমধ্যেই শোকেস থেকে আরো দু একটা চুরি এনে বেভকে দেখালো হেমন্ত। কিন্তু নিঃসন্দেহে প্রথম চুরিটাই টপ। বেভের হাতে পড়া চুরিটার একটা ছবি তুলে নিলাম প্রমথকে দেখাবো বলে।
আমাকে কিন্তু মডেলিং ফি দিতে হবে। এই যে বাপি ছবি তুললো।
দেব, যেদিন সুখবর পাবো।
হেমন্ত মনে হয় দেবের কথাটা বিশ্বাস করেনি, এখনো ধরে বসে আছে দেবের জন্যই এগুলো দেখছি। পরের প্রশ্ন থেকেই সেটা বুঝলাম।
বাজেট কত?
আমি মাথা চুলকোতে লাগলাম।
1,300?
তাহলে কোনো সমস্যা নেই, আমার স্টকে লুজ হিরে আছে।
আমরা যখন বিদায় নিচ্ছি একেনবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন,
আচ্ছা আপনার শ্বশুর মশাই কেমন আছেন?
আমি একটু অবাকই হলাম প্রশ্নটায়।
ভালো, আপনার কন্ট্যাক্টে একটা ভালো কনসেন্ট্রেটর পেয়ে গেছেন পুনেতেই। আপনাদের দুজনকেই থ্যাংক ইউ ফর অল দ্য হেল্প।
রহস্যটা ফেরার পথে পরিষ্কার হল। মাস চারেক আগে মেয়ের কাছে বেড়াতে এসে রাজুর বাবার খুব শ্বাসকষ্ট সমস্যা হয়েছিল। এমনিতেই ওর সিওপিডি ছিল, নিউ ইয়র্কের পোলেন অ্যালার্জি যোগ হয়ে ফলাফলটা হয়েছিল মারাত্মক। একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকায় বাঁচোয়া, কিন্তু সেটাকে প্রায়ই চার্জ করাতে হতো, খুবই অসুবিধাজনক। দেবের বাড়িতে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর পড়েছিল, দেবের বাবা যখন বেঁচেছিলেন তখন ব্যবহার করতেন। রাজুকে সেটাই বেভ দিয়েছিল যদি কাজে লাগে।
এই জিনিসটা কি?
অক্সিজেন সাপোর্টের জন্য স্পেশাল মেডিকেল ইকুইপমেন্ট, বাইরের বাতাস টেনে নিয়ে সেখান থেকে ফিল্টার দিয়ে নাইট্রোজেন সরিয়ে দিয়ে শুধু অক্সিজেনটা ডেলিভারি দেয়। বেসিক্যালি অক্সিজেন সিলিন্ডারেরই কাজ করে, চালাতে শুধু ইলেকট্রিসিটি লাগে।
নাইট্রোজেন কি করে ফিল্টার করা যায়?
জিওলাইট দিয়ে।
জিওলাইট নামটা প্রথম শুনলাম, একই সঙ্গে বেভের বৈজ্ঞানিক জ্ঞান দেখে মুগ্ধ হলাম, কিন্তু প্রশংসা করতে সাহস হলো না। ইন্টারেস্টিং, কিন্তু পুনেতে আবার কিনতে হলো কেন? তোমারটা নিয়েও তো যাওয়া যেত।
আমি তো বলেছিলাম রাজুকে নিয়ে যেতে। রাজু বলল হেমন্ত বলেছে ওটা নাকি ওখানে চলবে না। তোমাদের দেশের ইলেকট্রিসিটির ভোল্টেজ নাকি অন্য। এই নিয়ে আমি আর রাজু যখন কথা বলছিলাম তখন ডিয়ার ডিটেকটিভ বাবু লাইব্রেরিতে এসেছিল, বলল পুনেতে ওর নাকি কানেকশন আছে, ওখান থেকেই কেনার বন্দোবস্ত করে দেবে।
তার দরকার মনে হয়েছিল না, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার কিনলেই এখানকারটা ব্যবহার করা যেত।
বেব ম্যাডামের সঙ্গে আপনি না থাকলে আমরা কি করে জানবো স্যার? যাই হোক, অধিকন্তু নদশায়ও এখানে একটা আছে, ওখানেও একটা, এখানে যখন আসবেন এটা ব্যবহার করবেন।
হ্যাঁ, ওটা আমি রাজুকে রেখে দিতে বলেছি।
রেখে দিয়েছেন ম্যাডাম, রিপেয়ার শপেই দেখলাম ওটা।
আজকাল আমেরিকায় অনেকেই কান ফুটো করে, কোথায় জানি পড়েছিলাম প্রায় 80%। আগে খেয়াল করতাম না, এই লেখাটা পড়ার পর থেকে খেয়াল করি। সত্যি অনেকের কানেই ফুটো আছে দেখি, বিশেষ করে আমাদের এই নিউ ইয়র্ক সাইডে। বেবি তো কানে দুল পড়ে, তবে ওর দুলগুলো সাধারণত খুবই ছোট, রূপো বা প্ল্যাটিনামের মধ্যে সেট করা একটা মুক্ত বা রুবি। আজ দেখলাম পড়েছে ফিলিগ্রি করা গোল্ড বাস্কের দুল, দারুণ মানিয়েছে ওকে। আগে কখনো তো তোমাকে এইরকম দুল পড়তে দেখিনি।
আমি কি পড়ি না পড়ি তার হিসাব তুমি রাখো বুঝি?
কেন রাখবো না, দেব বেশ খুশি হলো উত্তরটা শুনে।
রাজুর সঙ্গে কালকে হেমন্তের দোকানে গিয়েছিলাম, সেই সাজেস্ট করল, এরকম আরো কয়েকটা কিনেছি।
তা হেমন্ত তো একজন খুব ভালো খদ্দের পেয়েছে দেখছি।
ওর প্রোডাক্ট ভালো আর টিফনির তুলনায় অনেক সস্তা, তুমিও কিনতে পারো কয়েকটা, ভালো মানাবে তোমাকে। তার আগে অবশ্য তোমায় কান ফুটো করতে হবে।
না না ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো কথা, রাজুর খবর কি, কেমন আছে?
ঠিকই আছে, তবে বাবার জন্য একটু চিন্তিত।
কেন?
ইন্ডিয়ার অক্সিজেন মেশিন ভালো কাজ করছে না, ফলে পোর্টেবল সিলিন্ডারের ওপর ভরসা করতে হচ্ছে। এখান থেকে ওরা একটা পাঠাবার কথা ভাবছে। আচ্ছা বলতো, আমি কি চুরি পরবো এখন থেকে?
কেন পরবে না, খুব সুন্দর মানিয়েছিল তোমাকে।
রাজু সব সময় পরে জানো, নেটে এদেশের বেশ কয়েকটা জুয়েলারি সাইটে আমি গিয়েছিলাম, সবাই হীরের চুড়ি বিক্রি করছে $10,000-15,000, কিন্তু হেমন্ত সেগুলো $3,000-4,000 দেবে বলেছে, ভাবতে পারছো?
নিশ্চয়ই হীরের কোয়ালিটির জন্য এতটা দামের তফাত।
হতে পারে, তবে আমার চোখে ওগুলোর থেকে অনেক ভালো আমাজনের ইন্ডিয়ান মেড গোল্ড প্লেটেড মিনার কাজের চুড়িগুলো। গেস কত দাম?
২০০ তো হবেই।
আন্ডার $20।
বাহ, মাই কাইন্ড অফ প্রাইস। তবে তোমার কাছে $10,000-15,000 সমস্যা হওয়ার তো কথা নয়। আমার এই কথায় সত্যি কোনো খোঁজা ছিল না। উত্তরাধিকার সূত্রে দাদুর সম্পত্তির মায়ের অংশ শেষমেশ নিতে রাজি হওয়ায় আমার চেনাজানার মধ্যে বেব নিঃসন্দেহে সবচেয়ে ধনী। ২-১ মিলিয়নের কথা হচ্ছে না, মাল্টি মিলিয়নের কথা হচ্ছে। কিন্তু বেবের মুখ মেঘাচ্ছন্ন হল, বিষয়টা স্পর্শকাতর। সম্পত্তির এই ভাগ বহু বছরও নিতে চায়নি, নিতান্ত মামার চাপে পড়ে একরকম। থাক, সে পুরনো গল্প, কথা ফেরত নেওয়া যায় না, কিন্তু তার আঘাত কমানো যায়। টিফনি, ব্লু নাইল, এমনকি হেমন্তের হীরের চুড়িও তোমাকে হয়তো আমি উপহার হিসেবে দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু অ্যামাজনের মিনার কাজ করা গোল্ড প্লেটের চুড়ি দিতে পারবো। নেবে?
নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ।
ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। রাত্রে ডিনার টেবিলে কথা হচ্ছিল।
কিরে, একেন বাবুর কোন কীর্তির কথা লিখছিস?
আজকাল প্রমথ মাঝে মধ্যেই জানতে চায় আমি কি লিখছি। যতটা লিখছি সেটা আমাকে দিয়ে পড়ায়। আমার ধারণা ওর সম্পর্কে নেগেটিভ কিছু লিখছি মাঝে মধ্যেই।
না না, একেন বাবুর কোনো কীর্তি নয়, বরং বলতে পারিস তোকে নিয়ে লিখছি। আমাকে নিয়ে? মানে আমাকে নিয়ে কোনো লেখা যেন বাইরে না যায় আমার অনুমতি ছাড়া। হ্যাঁ, আগে দেখা দেখা কি লিখলি দেখা।
আমি গল্পের ফাইলটা খুলে ল্যাপটপটা এগিয়ে দিতেই ভুরু কুঁচকে দ্রুত চোখ বোলালো প্রমথ।
এসব কি লিখেছিস? আমি ফ্রান্সিসকার জন্য এনগেজমেন্ট রিং খুঁজছি। এ কে বললো তোকে? একটা জেনারেল কোশ্চেন থেকে তুই মহাভারত বানিয়ে ফেললি?
খুঁজছিস না?
আর যদি খুঁজেও থাকি সে নিয়ে তো লেখার কি আছে? আর কোনো টপিক খুঁজে পাচ্ছিস না? আর তাছাড়া এই গল্পে বেভকে নিয়ে এত কথা কেন? হ্যাঁ, পড়েই তো মনে হচ্ছে এনগেজমেন্ট রিং বা চুড়ি তো তোরই কেনা দরকার।
হ্যাঁ, তা একটু বোধ হয় বেশি লিখে ফেলেছি।
একটু বেশি? শোন, তুই না এই কেনবাবুর রহস্য কাহিনী লেখা ছেড়ে দি। এটা কোনো গল্প হয়েছে? এখনো পর্যন্ত যা পড়লাম তাতে না আছে সাসপেন্স, না আছে প্রেম। আজকাল সব গল্পেই দেখছি বেভকে দিব্যি ঢুকিয়ে দিচ্ছিস।
আহ, এটা তো সবে শুরু।
মর্নিং সোজ দ্য ডে, শুরুতেই যে গাড্ডায় নেমে পড়েছিস সেখান থেকে আর উঠতে পারবি না।
এইরকম একটা মারাত্মক ভবিষ্যৎবাণী উপেক্ষা করে কেন আমি এই গল্পটা লিখে যাচ্ছি তার কারণ এই পরের ঘটনাগুলো। একটা চুরির তদন্তে আমরা অদ্ভুতভাবে জড়িয়ে পড়লাম যে ঘটনার সঙ্গে হেমন্ত জড়িত। বিশদেই বলি, সকালে অফিসে বসে আছি, রাজুকে নিয়ে ঘরে ঢুকলো বেব, খুবই উত্তেজিত। কি ব্যাপার?
ইউ নো হোয়াট, রাজুর হীরের আংটি চুরি হয়ে গেছে। কখন থেকে একেনবাবুকে কল করার চেষ্টা করছে, সুইচ অফ পাচ্ছে, কোথায় উনি?
কারণটা আমার জানা ছিল। ক্যাপ্টেন স্টুয়ার্টের অফিসে একেনবাবুর আজ অল ডে মিটিং, ফোন টোন সব বন্ধ থাকবে বলে গেছেন। বিকেলের আগে তো ওকে পাওয়া যাবে না। কি হয়েছে বলতো? রাজু যখন ব্যাপারটা বলতে যাবে তখন প্রমথ এসে ঘরে ঢুকল। সব বিষয়ে প্রমথ ওর জ্ঞান দেখাতে চায়। বেটা জানে অনেক কিছু, কিন্তু গুলতাপিও প্রচুর মারে। যাই হোক, রাজু কি বলল সেই প্রসঙ্গে আসি।
এই আংটিটা আমাকে দিয়েছিলেন আমার শাশুড়ি, তিনি আবার ওটা পেয়েছিলেন তাঁর শাশুড়ির কাছ থেকে। আংটির হিরেটা নাকি অর্ডিনারি নয়, গোলকোন্ডার হিরে।
আমার মনে হল আংটির আসল মূল্য অন্য জায়গায়। পারিবারিক সূত্রে পাওয়া জিনিসে অনেক আবেগ অনুভূতি জড়িয়ে থাকে, যার দাম বাজার মূল্য দিয়ে হয় না। তাও রাজুর মুখে বার দুয়েক গোলকোন্ডা গোলকোন্ডা শুনে মুখ ফসকে বেরিয়ে গেল। তোমার শাশুড়ির কাছ থেকে পাওয়া, তার জন্য তো সেটা অমূল্য হওয়া উচিত। গোলকোন্ডার না কিম্বার্লির সেটা তো গৌণ, তাই না?
স্টুপিডের মতো কথা বলিস না। গোলকোন্ডা ডায়মন্ড হচ্ছে সুপার স্পেশাল টাইপ টু এ ডায়মন্ড। পৃথিবীর একমাত্র 1% হিরে হল টাইপ টু এ। কোহিনুর, হোপ ইত্যাদি সমস্ত ডায়মন্ডগুলো এই গোত্রের। এদের ক্রিস্টাল ল্যাটিসে নাকি নাইট্রোজেন খুব কম থাকে বা থাকেই না, ফলে শর্ট ওয়েভলেন্থের আলো আটকা থাকে না।
এইসব আগরম বাগরম কথার মানে?
আরে মানে হলো আলো এর উপর পড়লে নষ্ট হয় না, পুরোটাই বিচ্ছুরিত হয়ে যায়, বুঝলি? আচ্ছা, আমার একটাই প্রশ্ন, গোলকোন্ডা ডায়মন্ড হলে এটা বহু বছরের পুরনো হিরে, তাও 300-400 বছরের তো হবেই, তোমাদের ফ্যামিলিতে কি করে এলো?
রাজুর মুখ নিমেষে কাঁচুমাচু।
আমি শুনেছি গোলকোন্ডার হিরে, অত শত আমি সত্যি জানি না, হয়তো ভুল বলছি।
এতক্ষণে প্রমথর মাথায় ঢুকলো যে ও শুধু মূল বিষয় থেকে সরেই যায়নি, প্রকারান্তরে রাজুর পরিবারের সম্মান নিয়েও টানাটানি করছে। তখন সামাল দেওয়ার চেষ্টা করল।
আরে না না, তুমি কিছু ভুল বলছো না। বহু টাইপ টু এ হিরে 300-400 বছর আগে গোলকোন্ডার খনি থেকে পাওয়া গেছিল বলে টাইপ টু এ হিরেকে অনেক সময় গোলকোন্ডার হিরে বলা হয়। টাইপ টু এ হিরে অনেক জায়গাতেই পাওয়া যায়, এমনকি আর্টিফিশিয়ালি তৈরিও করা যায় ছোট সাইজের হলে। যাকগে, সে কথা থাক, আংটিটা হারালো কি করে?
হেমন্তের এক শাঁসালো খদ্দের গোলকোন্ডা হিরের খোঁজ করছিল। যে সাইজের হিরে খুঁজছিল হেমন্তের স্টকে সেই সাইজের কোনো হিরে তখন ছিল না। আরেকদিন আসতে বলে হেমন্ত আমাকে আমার আংটিটা ওকে দিতে বলেছিল, লোকটাকে দেখাবে বলে। পছন্দ হলে হেমন্ত সুরাজ থেকে ওই কোয়ালিটির একটা হিরে জোগাড় করে আনবে। ওকে আমি দিয়ে দিই আংটিটা। খদ্দের আংটিটাতে বসানো হিরে দেখে দারুণ খুশি হয়। ওটাই নাকি ওর চাই। হেমন্ত যতই বোঝায় ওটা শুধু স্যাম্পল হিসেবে দেখাচ্ছে, লোকটা তাও ছাড়ে না। সে শেষ পর্যন্ত $20,000 দিতেও প্রস্তুত ওর জন্য।
$20,000? আমি তো তোমাকে ওটা পড়তে দেখেছি, খুব একটা বড় হিরে তো নয়।
হিরের দাম নির্ভর করে ক্যারেট, কালার, ক্ল্যারিটি আর কাটের উপর। তবে কিনা শেষমেশ ব্যাপারটা ফ্যান্সি প্রাইস, মানে শুধু সাইজ হিসাবে দাম হয় না।
ঠিক, পরে এ নিয়ে আমার সঙ্গে হেমন্তের আলোচনা হয়। আমি ওকে বলেছিলাম, অত টাকা অফার করলো লোকটা, আংটি থেকে হিরেটা খুলে ওকে বিক্রি করে দিলেই পারতে, পরে না হয় একটা আর্টিফিশিয়াল হিরে আমার আংটিতে সেট করে দিতে, অর্ধেক খরচায় সেটা হয়েও যেত। হেমন্ত স্বাভাবিকভাবেই আপত্তি জানায়, আসলে পারিবারিক সূত্রে পাওয়া জিনিস তার মূল্য আলাদা। হেমন্ত খদ্দেরকে দিন কুড়ি সময় দিতে বলেছিল, প্রায় ওই রকমই একটা হিরেও জোগাড় করে আনবে কথা দিয়েছিল।
প্রায় ওরকমই কেন, একই রকম হিরে পাওয়া কি সম্ভব নয়? মানে এই যে তোমার কানে দুটো হিরের দুল আছে, দুটো তো একই রকম দেখতে।
এগুলো হিরের নয়, কিউবিক জারকোনিয়ার, দাম ওই $10। ভালো কোয়ালিটির ডায়মন্ড হলে $20,000 পড়ত।
ওরে বাস, দেখতে তো একেবারে হিরের মতো।
থ্যাংক ইউ। তবে এ দুটো ঠিক একরকম নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখলেই তফাৎ চোখে পড়বে। আসলে হেমন্ত জানত এই খদ্দের টাকা দেওয়ার আগে কোনো এক জহুরিকে আনবে জিনিসটা যাচাই করার জন্য। শুধু GIA সার্টিফিকেট দেখালে চলবে না, তাই তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেনি। যাই হোক, এরপর ওই খদ্দের হেমন্তকে যা বলল তাতে হেমন্ত একটু আক্কেল গুরুম। বলল, হেমন্ত যদি ওরকম এক ডজন হিরে এনে দিতে পারে তাহলে ওই দামে সবগুলো হিরেও কিনবে। আসলে হলিউডের এক সেলিব্রিটির নাকি বিয়ে হচ্ছে, তাকে ইমপ্রেস করার জন্য লোকটা কিনছে। এগুলো দিয়ে নেকলেস, ব্রেসলেট বা ওরকম কিছু হেমন্তকে দিয়েই বানাবে।
এখানে বলে রাখা ভালো, GIA সার্টিফিকেট হল জেমোলজি ইনস্টিটিউট অফ আমেরিকার দেওয়া সার্টিফিকেট। আর এও বুঝলাম, হিরে যাচাইয়ের ব্যাপারে রাজুর যা জ্ঞান তার শিকি ভাগও আমার নেই। অবশ্য সেটাই স্বাভাবিক। চুরিটা কখন হলো?
চুরিটা ধরা পড়েছে গতকাল রাত্রে। আমার আংটিটা প্রায় এক মাস ধরে হেমন্তের দোকানেই ছিল। কয়েকদিন আগে 12টা হিরের ডেলিভারি আসে সুরাট থেকে। আমার আংটি আর সেই লুজ হিরেগুলো সব একসঙ্গে অদৃশ্য হয়েছে।
রাত্রে ধরা পড়েছে মানে?
দিনের বেলায় আমাদের শোরুম বন্ধ ছিল। হেমন্ত ডায়মন্ড ডিস্ট্রিক্টে একটা জায়গা পেয়েছে, সেটাকে ঠিকঠাক করছিল। কাস্টমাররা হিরে কেনার জন্য ওখানেই বেশি আসে। এদেশে ডায়মন্ড মার্কেটে ভালো করে দাঁড়াতে হলে ওই জায়গায় একটা ঠেকের দরকার।
ম্যানহাটনের ডায়মন্ড ডিস্ট্রিক্টে বেশ কয়েকবার গেছি। ফিফথ অ্যাভিনিউ আর অ্যাভিনিউ অফ আমেরিকাস এর মধ্যে বেশ খানিকটা জায়গা জুড়ে খালি গয়নার দোকান আর দোকান, হিরে আর হিরের গয়নার ছড়াছড়ি। খুচরো পাইকারি দুভাবেই কেনা বেচা চলে।
বুঝলাম। কিন্তু তোমাদের মেইন দোকানে তখন কোনো সিকিউরিটি ছিল না?
ছিল, যেরকম থাকে, দুজন গার্ড তো ছিলই। তাছাড়া দোকানের দুজন কর্মচারী রিপেয়ার আর সেটিং এর কাজ করছিল।
তারা ট্রাস্টওয়ার্দি?
খুবই। হেমন্তের গ্রামের ছেলে, দুজনেই বেশ কয়েক বছর ধরে কোম্পানিতে পার্ট টাইম কাজ করছে। গার্ডরাও একটা বন্ডেড সিকিউরিটি এজেন্সির, ওরাও বরাবরই পাহারার দায়িত্বে আছে।
এই ব্যাপারগুলো আমি পুরোটা বুঝি না। আমার ধারণা, দোকান থেকে কিছু চুরি হলে তার ক্ষতিপূরণের কিছুটা দায়িত্ব সিকিউরিটি এজেন্সির ওপর বর্তায়, কিন্তু দোকানে অন্য কোনো কর্মচারী উপস্থিত থাকলেও কি সেই দায়িত্ব তাদের?
আচ্ছা, ডায়মন্ডগুলো আলাদা আলাদা ভাবে ইনসিওর ছিল?
রাজু খুব পরিষ্কার করে ব্যাপারটা বলতে পারল না, তবে এই বিষয়ে আমি যতটুকু জানি, এই ধরনের চুরি হলে তার ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারটা মোটেও সহজ নয়। আমার পরিচিত এক ভদ্রলোকের বাড়ি থেকে দামি ভিডিও ক্যামেরা, ল্যাপটপ, আরো কি কি জিনিস জানি চুরি হয়েছিল। তার টাকা পেতে ভদ্রলোকের কালঘাম ছুটে গিয়েছিল, তাও রিপ্লেসমেন্ট কস্ট পাওয়া যায়নি। নানান হিসেবপত্র করে কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়েছিল মাত্র, তবে সেটা ছিল বড় জোর $1,500 কি $2 মামলা। এখানে সব মিলে প্রায় $2.5 মিলিয়ন ব্যাপার। আমি 20 বছর পড়ালেও অত টাকা পাব না। প্রমথকে কথাটা বলতেই ও ফিচেল ভাবে হাসল।
পাবি যদি দেবকে বিয়ে করিস।
দেব সামনেই দাঁড়িয়ে আছে, যদিও ও বা রাজু কেউই বাংলা বোঝে না, কিন্তু প্রমথর কোনো দিনও কাণ্ডজ্ঞান হবে না।
পুলিশকে খবর দিয়েছে হেমন্ত?
হ্যাঁ।
একেনবাবুকে বিকেলে ব্যাপারটা জানাবো বলে রাজুকে বিদায় জানালাম। দেব অন্য একজন সেক্রেটারি আসেনি বলে তার কাজটা করছিল, ও চলে গেল। প্রমথ বসল না, এদিকে এসেছিল অন্য কি একটা কাজে, আমার অফিসে এসেছিল শুধু ঢু মারতে। সবাই চলে যাওয়ার পর আমি চিন্তা করতে বসলাম, কি করে হিরেগুলো অদৃশ্য হতে পারে। যুদ্ধসই কোনো সম্ভাবনা মাথায় এলো না। তবে মনে পড়ল ঠিক এইরকমই একটা কেসের রহস্য কিছুদিন আগে একেনবাবু উদ্ঘাটন করেছিলেন। সেখানে নাইট গার্ডের একটা কুকুর ছিল। সেই নাইট গার্ড গয়না পাহারা দেওয়ার সময় পিনাট বাটার হিরেতে লেপে কুকুরটাকে গিলিয়েছিল। সুতরাং গার্ডকে সার্চ করে কোথাও কিছু পাওয়া যায়নি। কুকুরটাকে পরে জোলাপ খাইয়ে তার নোংরা মল ঘেঁটে হিরেটা উদ্ধার করার প্ল্যান ছিল, কিন্তু একেনবাবুর বুদ্ধিতে সেটা পুরোপুরি ভেস্তে যায়। তবে এইখানে সিকিউরিটির লোকটার কোনো কুকুর নেই, সেদিক থেকে নিশ্চিন্তি। আর চুরিও হয়েছে দিনে দুপুরে, যখন দুজন কারিগর দোকানের ভেতরে ছিল। কারিগরদের নজর এড়িয়ে গার্ড কি কোনো হিরে গিলতে পারে? একটা দুটো না হয় পারে, কিন্তু বারোটা হিরে না, সম্ভব নয়, যদি না সবাই একসঙ্গে চক্রান্ত করে কাজটা করে। বিকেলে বাড়ি ফিরে একেনবাবুকে রাজুর হিরে চুরি যাওয়ার ব্যাপারটা শোনাতে ওর গলাটাও বেশ উদাস শোনালো।
খুব সুন্দর ছিল স্যার হিরেটা, আপনি খেয়াল করেছিলেন? কেন করব না স্যার, হালকা গোলাপি রঙের হিরে, অনেকটা ফেমাস গ্রাফ পিঙ্কের মতো।
সেটা আবার কি?
ওই নামে একটা বিখ্যাত হিরে ছিল না কি জানি স্যার, হয়তো আমি ভুল নাম বলছি।
না, নাম ভুল করেননি, কিন্তু সুন্দরী মেয়েদের আঙুলের দিকে যে আপনি এত নজর দেন সেটা তো আগে জানতাম না।
কি যে বলেন স্যার, ওরা তো সবাই ভগ্নী সমান।
সেটা আপনার ফ্যামিলিকে বোঝাবেন।
ফ্যামিলি মানে যে মিনু বৌদি, সেটা এখন আশা করি আমরা সবাই জানি।
ওহ, ছাড় না ওসব। একেনবাবু, আপনাকে কিন্তু হিরেগুলো খুঁজে বার করতেই হবে।
রাজুর আংটির ব্যাপারটা আমি বুঝি, একটা সেন্টিমেন্টাল ব্যাপার জড়িয়ে আছে, কিন্তু হিরে নিয়েই মাতামাতি আমার অসহ্য লাগে।
কেন শুনি? এনগেজমেন্ট রিং কিনতে তোর অনেক টাকা খসবে বলে?
এই স্টুপিডের মতো কথা বলিস না তো। সেফ একটা কার্বনের টুকরোর জন্য লাখ লাখ টাকা খরচা করা মানে মিনিংলেস। ভেবে দেখ, পেন্সিলের শীষের দাম যদি হতো 10 লক্ষ টাকা, কিনতিস তাহলে? ওটাও তো গ্রাফাইট মানে কার্বন।
না স্যার, তফাত আছে। এই দেখুন না, ম্যাডামের সংখ্যা তো পৃথিবীতে অনেক, কিন্তু আপনাদের দুই ম্যাডাম মানে ফ্রান্সিসকা ম্যাডাম এবং ব্রেভ ম্যাডাম, এরা তো আলাদা।
ফালতু বকার একটা সীমা থাকে। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি এখন আপনার রাজু ম্যাডামের আংটিটা খুঁজে দিন।
আসলে স্যার, ক্যাপ্টেন স্টুয়ার্ট একটা জরুরি কাজ দিয়েছেন, সেটা ফেলে তো কোনো কিছুতে হাত দিতে পারবো না।
বলতে না বলতেই একেনবাবুর মোবাইলে বেভের ফোন।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বাপিবাবু এক্ষুনি বলছিলেন ব্যাপারটা। আসলে একটা বড় কাজে আটকে আছি। না না ম্যাডাম, এটা কেন বলছেন, নিশ্চয়ই করব, মানে আমার যতটুকু সাধ্য। হ্যাঁ 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 হ্যাঁ, কালকেই কথা বলবো, সকালেই।
বেবের কথা না শুনলেও কি কথা হয়েছে অনুমান করতে কষ্ট হল না। একেনবাবু ফোন রেখে দিলেন।
কি মশাই, বাপি অনুরোধ করায় না বললেন, আর বেব বলায় অমনি হ্যাঁ?
আসলে স্যার, ম্যাডাম না না শুনতে চান না।
ওইসব ছেঁদো অজুহাত বাদ দিন তো, আসল কথা হলো সুন্দরী মেয়ে দেখলেই আপনি গলে যান।
শুনছেন স্যার, প্রমোদবাবুর কথা শুনছেন?
আমার দিকে করুণ ভাবে তাকালেন একেনবাবু। পরদিন সকালে অফিসে গিয়ে দেখি বেব ছুটি নিয়েছে। ছুটি মানে আজকে ও কাজ করবে না। বেব এমনিতে খুব অল্পই ছুটি নেয়, অফিসে বসে কাজ করতেই নাকি ওর ভালো লাগে। কি অদ্ভুত কথা, আমাকে তো আসতে হয় পেটের দায়ে বাধ্য হয়ে। পড়াতে খারাপ লাগে না ঠিকই, কিন্তু পরীক্ষার খাতা দেখা, সেগুলো গ্রেড করা, ডিপার্টমেন্টের বোরিং মিটিংগুলো অ্যাটেন্ড করা, আই জাস্ট হেট অল দোজ অ্যাক্টিভিটিস। কিন্তু বেবকে দেখেছি ছুটি নিয়েও মাঝে মধ্যে অফিসে চলে আসে। এর ওর ঘরে ঢুকে কিছুক্ষণ গল্প করে, লাইব্রেরি যায়, ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা দেয়, কিংবা দরকার হলে অন্যান্য সেক্রেটারিদের ছোটখাটো কাজও করে দেয়। বোঝার উপায়ই নেই ছুটিতে আছে না কাজ করতে এসেছে। এমনও হয়েছে বেব ছুটি নিয়েছে, আমাকে জানিয়েওছে, কিন্তু ওকে ডেস্কে দেখে ছুটির কথা ভুলে হাতে লিখে কোনো মেমো ওর কাছে নিয়ে গেছি। আমার ইংরেজি প্রায়ই আড়ষ্ট আর দুর্বোধ্য হয়ে যায়। বেবকে দিলেই কলম চালিয়ে ঠিকঠাক করে যাদের পাঠাতে হবে তাদের কাছে ইমেল করে দেয়। সবাইকে অষ্টপ্রহর সাহায্য করাই যেন ওর জীবনের ব্রত। আজকে অফিসে বসতেই বেব আমার ঘরে এসে ঢুকল।
তোমার তো আজ সকালে ক্লাস নাই, মিটিংও নেই?
রাইট?
ডিটেকটিভ আসছে আমাদের সঙ্গে, হেমন্তের দোকানে যাবে। রাজু বাচ্চারা যেতে পারবে না, ওর ডিপার্টমেন্টের অনেকেই ছুটিতে।
হেমন্ত জানে আমরা যাচ্ছি?
হ্যাঁ জানে, রাজু ফোন করে বলে দিয়েছে। ওর দোকান এমনিতে 10টার আশেপাশে খোলে, কিন্তু আমাদের জন্য আগেই খুলছে। আমিও একটু আগে হেমন্তের সঙ্গে কথা বলেছি, ও দোকানে আমাদের জন্য অপেক্ষা করছে।
এর মধ্যে প্রমথর ফোন এলো।
এই শোন, হেমন্তর দোকান থেকে ফিরে আমাকে একটা কল করিস তো।
তুই কি করে জানলি যে আমরা ওখানে যাচ্ছি?
কমান্ডার ইন চিফের সঙ্গে আমার সকালে কথা হয়েছে।
কাল রাত থেকে প্রমথ বেফকে কমান্ডার ইন চিফ বলে ডাকা শুরু করেছে। ওর নাকি অপরিসীম ক্ষমতা লোকেদের লাইনে রাখার, হুকুম চালিয়ে, রাগের ভান করে, অভিমান দেখিয়ে, আরো নানা উপায়ে। তুই যাওয়াটা কাটালি কি করে?
কারণ ল্যাবে কাজ আছে। শোন, আমাদের কমান্ডার ইন চিফ না খুব বুঝদার মেয়ে, শোনা মাত্র আমি এক্সকিউজড। তবে তোদের এই মিশনের সঙ্গে আছি।
মিশন না মুন্ডু। কয়েক মিনিটের মধ্যেই একেনবাবু এসে হাজির।
বেশি দেরি করে ফেললাম ম্যাডাম?
একেবারেই না, বাপিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে।
বাহ, সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বাপি বাবু না থাকলে তো কাজটা এগোবেই না।
একেনবাবু একেবারে বিনয়ের অবতার।
আজকে সবাই আমার নতুন গাড়িতে যাব, তোমরা তো দেখোই নি গাড়িটা।
শেষটা মূলত আমাকেই উদ্দেশ্য করে বলা, বলতে ভুলে গেছি বেফকে ওর মামা একটা টেসলা উপহার দিয়েছেন, খুব একটা সস্তার গাড়ি নয়। কথাটা শুনে আমি অবাক হইনি। একজন এয়ারেস যখন কোটি কোটি টাকার সম্পত্তি স্রেফ অভিমান করে নিতে রাজি হচ্ছিল না, তখন যেন তেন প্রকারেণ তাকে কিছু গোছিয়ে খুশি করার চেষ্টা। যাই হোক, গাড়িটা আমার এখনো দেখা হয়নি। আমি গাড়িতে কলেজে আসি না, হেঁটে যাতায়াত করি। বেফও সাধারণত আসে না। দু একবার ওর গাড়িটা দেখাতে চেয়েছে, নানা কারণে দেখা হয়ে ওঠেনি।
অবশ্যই যাব ম্যাডাম, টেসলা বলে কথা।
টেসলা গাড়ি রাস্তায় আজকাল ভালোই চোখে পড়ে। একসময় এই ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। গ্যাস বা পেট্রোলে তো চলে না, ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে চার্জিং স্টেশনে গিয়ে ব্যাটারি চার্জ করতে হয়। পেট্রোলের জন্য যেরকম অজস্র পেট্রোল পাম্প রাস্তায় রাস্তায়, চার্জিং স্টেশন অত নেই। পাঁচ রাস্তায় চার্জ ফুরিয়ে গেলে কি হবে কে জানে। আমরা গাড়িতে উঠলাম।
ম্যাডাম, আপনি না থাকলে আমি জীবনে টেসলাতে উঠতেই পারতাম না। ভীষণ দামি গাড়ি, তাই না?
না না ডিয়ার ডিটেকটিভ, এটা মডেল 3, অত দামি নয়। 1050 কে পাওয়া যায়।
সেটা কম হলো ম্যাডাম। আচ্ছা, শুনেছি এটা নাকি নিজে নিজেই চলে, কোথায় যেতে চান বললেই নিয়ে যায় সেখানে?
একটা সফটওয়্যার প্যাকেজ FSD পাওয়া যায়, যেটা হাইওয়েতে কাজ করে, তবে শহরের মধ্যে এখনো ভালো করে কাজ করে না।
FSD মানে কি? ফুল সেলফ ড্রাইভিং প্যাকেজ?
হ্যাঁ, নিজে নিজে লেন চেঞ্জ করা, গাড়ির সামনে কিছু এসে পড়লে ব্রেক কষা, রাস্তার ধারে গাড়ি পার্ক করা, এই সব করতে পারে। আর এমনিতে এই গাড়ি অনেক কথাবার্তাও শোনে,
তাই না কি ম্যাডাম?
দেখবে, দাঁড়াও, লক দ্য ডোর।
খট করে দরজা বন্ধ হয়ে গেল।
ওপেন বুট।
পেছনের ডিকিটা খুলে গেল।
ফোল্ড দ্য মিরর্স।
সঙ্গে সঙ্গে রিয়ার ভিউ মিরর দুটো বন্ধ হয়ে গাড়ির পাশে লেপটে গেল।
দারুণ ম্যাডাম, দারুণ। আচ্ছা ম্যাডাম, একবার বলুন না ওকে, ক্যাচ দ্য ডায়মন্ড থিপ।
সব কাজ তো পারে না ডিটেকটিভ, সেই জন্যই তো তোমাকে চাই।
একদম ঠিক, আর আমিও চাই গাড়িটা তুমি চালাও। এইসব সেলফ ড্রাইভিং গাড়িতে আমার খুব একটা ভরসা নেই।
আমার উপর ভরসা আছে তো?
ভোকার মতো হাসলাম। ভাগ্যিস প্রমথ ছিল না, নইলে এ নিয়ে পরে অনেক খেপাত।
ভাবতে হবে না, আমি চালাচ্ছি।
হেমন্ত দোকানের সামনে আমাদের অপেক্ষাতেই ছিল। দেখেই বোঝা যায় বেশ ভেঙে পড়েছে। একে নতুন দোকান খোলার ঝামেলা, তার উপর একসঙ্গে এতগুলো হীরে চুরি। শুধু চিন্তিতই নয়, মানসিকভাবেও বেশ বিধ্বস্ত বলেই মনে হল।
কিছুই বুঝতে পারছি না একেনবাবু, 15 বছর ধরে এই ব্যবসা চালাচ্ছি, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। সিকিউরিটির জন্য এত খরচ করি, তা সত্ত্বেও
পুলিশ কি বলছে স্যার?
খুব একটা ভরসা দিচ্ছে না। সিকিউরিটি ক্যামেরায় সন্দেহজনক কিছুই ধরা পড়েনি। দোকান ভিতর থেকে বন্ধ ছিল, দুজন কারিগর সেটিংয়ে কাজ করছিল, আর বাইরে দুজন গার্ড।
কারিগররা কেউ বাইরেও যায়নি, দোকানে বাইরে থেকেও কেউ ঢোকেনি।
হীরে আর রাজু ম্যাডামের আংটি কোথায় ছিল স্যার?
ওটা ওই রিপেয়ার শপে একটা জুয়েলারি বাক্সে রাখা ছিল, কয়েকটা আর্জেন্ট সেটিং এর কাজ ছিল। কারিগরদের বলেছিলাম সেগুলো শেষ করেই রাজুর আংটি আর লুজ হীরেগুলোকে পরিষ্কার করে রাখতে, পরের দিন খদ্দের আসার কথা। কাজগুলো আগে ভাগেই সেরে রাখতে চেয়েছিলাম।
পরিষ্কার মানে কি পালিশ করা স্যার?
না না, মানে খালি হাতে যে কোনো প্রেসেস স্টোন ধরলে হাতের ময়লা তেল ইত্যাদি লেগে ব্রাইটনেসটা হারায়। আমি একেবারে পিকচার পারফেক্ট কন্ডিশনে হীরেগুলো দেখতে চাইছিলাম।
তার মানে স্যার আংটি আর হীরেগুলো কারিগরদের হাতের কাছেই ছিল?
হ্যাঁ তা ছিল, কিন্তু ওরা খুব বিশ্বস্ত কারিগর। দোকানে যখন এসে দেখলাম জুয়েলারি বাক্সে হীরেগুলো নেই, ওরাও আমার মতো হতবাক। দুজনে ঈশ্বরের দিব্য দিল, ওদের কোনো ধারণাই নেই কি করে অদৃশ্য হয়েছে। পুলিশও ওদের জিজ্ঞাসাবাদ করেছে, লাই ডিটেক্টর টেস্ট দিতেও রাজি হয়েছে। আর আমিও ভাবছি যদি চুরিও করে থাকে ওগুলো রেখেছে কোথায়। দোকান তো তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। ভালো কথা, রাজুর আংটিটা পরে পাওয়া গেছে, শুধু হীরেগুলোই মিসিং। আংটি পাওয়ার খবরটা অবশ্য রাজু এখনো জানে না।
সেটা কোথেকে পাওয়া গেল স্যার?
হ্যাঁ, আমার ওই অফিসের ডেস্ক ড্রয়ারে, ওটাই প্রথমে ক্লিন করে আমার অফিসে রেখে দিয়েছিল। যখন হীরে কোথায় গেল বলে আমি তোলপাড় করছি, ভয় পেয়ে সেটা বলতেও ভুলে গিয়েছিল।
আর হীরেগুলো যে জুয়েলারি বক্সে রাখা ছিল সেটা রিপেয়ার শপে কোথায় ছিল স্যার?
সেই বক্সটা রিপেয়ার শপের ভল্টে ছিল। আমাদের আসলে দুটো ভল্ট, বড়টা অফিসে থাকে আর ছোটটা রিপেয়ার শপে। রিপেয়ারের কাজ যখন চলে তখন দিনের শেষে যে কাজগুলো শেষ হয়নি সেগুলো ভল্টে তুলে রেখে কারিগরেরা চলে যায়, বাইরে কিছুই পড়ে থাকে না। জুয়েলারি বক্সটা ভল্টেই পেয়েছি, শুধু ভেতরে কিছু ছিল না।
ভল্ট খোলা থাকে স্যার?
দিনের বেলায় থাকে, রাতে বন্ধ করে যাই।
হীরে তো গিলেও ফেলতে পারে। একেনবাবুই তো এমন একটা হীরে চুরির কেস সলভ করেছিলেন বছরখানেক আগে।
পুলিশ কাল রাতে একটা প্রোটেবল যন্ত্র এনে কুইক স্ক্যান করেছিল, বলেছিল সন্দেহজনক কিছু পেলে ফুল বডি স্ক্যান করবে, আল্ট্রাসাউন্ড, এক্স রে, ভগবান জানেন কি দিয়ে। মোট কথা তাতে কিছুই পায়নি।
বুঝলাম স্যার, এবার চলুন রিপেয়ার শপটা একটু ভালো করে ঘুরে দেখি।
আগের দিন আমি অফিস থেকে শপটা দেখেছি। জুয়েলারদের যন্ত্রপাতিগুলো অনেকটা ঘড়ি সারাবার যন্ত্রপাতির মতো। কলকাতায় একটা ঘড়ি সারানোর দোকানে এই ধরনেরই সূক্ষ্ম যন্ত্রপাতি দেখেছি, তবে এখানে ঝালাইয়ের জন্য ব্রেজিং সোল্ডারিং এর কিছু জিনিসও রয়েছে। দুটো সোনার চেন ছেঁড়া অবস্থায় টেবিলে পড়ে আছে দেখলাম, ওগুলো জোড়া লাগাতে ওরকম কিছুর তো দরকার পড়বেই। একেনবাবু দেখলাম দেয়ালের একটা কোণের দিকে ধ্যানস্থ হয়ে তাকিয়ে আছেন। কি দেখছেন এত বলুন তো, কিছু তো নেই ওখানে।
হ্যাঁ স্যার, কিছুই নেই।
তাহলে
হেমন্ত স্যার সেই জুয়েলারি বক্সটা একটু দেখাবেন যেখানে হীরেগুলো ছিল?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওটাকে ভল্ট থেকে নিয়ে আমার অফিসে এনে রেখেছি।
হেমন্ত আমাদের ওর অফিসে নিয়ে এসে ডেস্ক থেকে নরম ভেলভেটের লাইনিং দেওয়া একটা ফাঁকা বাক্স একেনবাবুর হাতে তুলে দিল। একেনবাবু সেটা ঘুরিয়ে ফিরিয়ে খানিকক্ষণ দেখলেন, কিছু একটা ভাবলেন উনি।
আচ্ছা স্যার, পুলিশ কি দোকানের এয়ার ভেন্টগুলো পরীক্ষা করেছে? টেবিলের নিচ বা দেয়ালের প্লাগ পয়েন্টগুলোর পেছনে দেখেছে?
হ্যাঁ, সব জায়গায় তো দেখলো অনেকক্ষণ ধরে, হাঁটু গেড়ে টেবিলের নিচের সারফেসটা দেখছিল। ওরাই বলছিল চোরেরা অনেক সময় টেপ দিয়ে বা চুইংগামে লাগিয়ে টেবিলের তলায় ছোটখাটো জিনিস আটকে রাখে।
কিছুই পায়নি নিশ্চয়ই?
আমি জানতাম কিছু পাবে না। পুলিশে খবর দেওয়ার আগে টেবিলের নিচে পুরো জায়গাটা আমি নিজে ফ্লোর ব্রাশ দিয়ে ঝাঁট দিয়েছি, যদি হিটিগুলো ফ্লোরে পড়ে থাকে এই ভেবে আর কি। টেবিলের নিচে কিছু আটকানো থাকলে চোখে পড়ত।
আচ্ছা, ডায়মন্ড ডিটেক্টর টাইপের কোনো যন্ত্র পুলিশ ব্যবহার করেনি?
সেরকম কোনো যন্ত্র নেই। যন্ত্র দিয়ে আংটি বা দুল খোঁজা যায়, কারণ সেখানে মেটাল আছে, লুজ ডায়মন্ড ডিটেক্ট করা যায় না।
আচ্ছা স্যার, আপনারা ফ্লোর ক্লিন করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেন না?
হ্যাঁ করি তো।
সেটা কোথায়?
পুলিশ নিয়ে গেছে ওটার হোজ, ডাস্ট ব্যাগ ইত্যাদি সব পরীক্ষা করতে।
তাহলে ধরে নিচ্ছি স্যার সেখানেও কিছু পাওয়া যায়নি।
ধরে নিচ্ছি না, কিছু পাওয়া গেলে এতক্ষণে জানতে পারতাম।
কি ভাবছ ডিটেকটিভ?
প্রমথ বাবুর কথা ভাবছি।
হঠাৎ?
কিছু না ম্যাডাম, চলুন এবার যাওয়া যাক।
বলছি, কিছু বুঝলে নেকেন বাবু?
এখনো বুঝতে পারছি না স্যার। ভালো কথা, আপনার শ্বশুর মশাই এখন কেমন আছেন?
অনেকটা ভালো।
যাক, এবার একটা ফাইনান্সিয়াল প্রশ্ন করব স্যার।
করুন।
হীরেগুলোর জন্য কোনো ইন্স্যুরেন্স ছিল না?
হ্যাঁ ছিল, চুরি, মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যাক্সিডেন্টাল লস, থেফট, সবকিছুই কভার্ড। কিন্তু এগুলো সবই আমি যা খরচ করেছি সেই বেসিসে, বিক্রি করার লাভটা তো আর পাওয়া যাবে না।
তাহলে সমস্যা কোথায় স্যার? তাহলে আবার আপনি জোগাড় করে আনুন না নতুন হীরে?
ইন্স্যুরেন্সের টাকা পেয়ে সেটা জোগাড় করতে যা সময় লাগবে, ততদিন ক্লায়েন্ট অপেক্ষা করবে না। আমি খোঁজ নিয়েছি, আমি ডেলিভারি করতে পারছি না জেনে ইতিমধ্যেই আরেকজনের কাছে সে বায়না করেছে। টাইমিংটা এখানে একটা বড় ফ্যাক্টর জানেন তো।
ভেরি ইন্টারেস্টিং স্যার।
মাথা চুলকলেন একেন বাবু। এটা এত কি ইন্টারেস্টিং সেটা বুঝলাম না, তবে একেন বাবুর হাবভাব দেখে বুঝলাম এখানে ওর আর বিশেষ কিছু করার নেই।
আমার একটা পেন্ডেন্ট নেকলেস থেকে খুলে গেছে, তোমার লোকরা নিশ্চয়ই লাগিয়ে দিতে পারবে।
আমিও লাগিয়ে দিতে পারবো, নিয়ে এসো বা ওই রাজুকে দিয়ে পাঠিয়ে দিও।
ইটস সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ।
বুঝলাম হেমন্ত শুধু নিজের কর্মচারীদের উপর নির্ভর করে না। হেমন্ত আমাদের এগিয়ে দিতে এলো।
আচ্ছা, কাদের কাছ থেকে এই হীরেগুলো আপনার ক্লায়েন্ট এখন কিনছেন?
হেমন্ত যে নামটা বলল তাদের নাম আমি আগে শুনেছি। জ্যাকসন হাইটসে ওদের বিশাল বড় একটা গয়নার দোকান আছে, কুইন্সের লোকাল পত্রিকায় ওদের বিজ্ঞাপন চোখে পড়ে।
দেশে আমাদের পাশের টাউনে ওদের বাড়ি, সেই জন্যই জানতে পেরেছি। আমাদের দুজনেরই অনেক কমন ক্লায়েন্ট আছে।
ফেরার পথে একেনবাবু হঠাৎ
একটা কাজ আছে স্যার
বলে অদৃশ্য হলেন। গাড়িতে এখন শুধু আমি আর বেভ।
এই, তোমার কি মনে হয় হীরে চুরির সঙ্গে জ্যাকসন হাইটসের দোকান যুক্ত?
হলে আশ্চর্য হব না, কিন্তু চুরিটা করল কি করে? সারাটা দিন হীরে নিয়ে নানান চিন্তায় কাটল, যার কোনোটাই কাজের নয়। বেবের সঙ্গে ইতিমধ্যেই একেনবাবুর কথা হয়েছে, শুনলাম পুলিশ তাদের নিজেদের থিওরি অনুযায়ী এগোচ্ছে। ওদের সন্দেহ দুজন কর্মচারী এই চুরির সঙ্গে যুক্ত, কোনো একটা উপায় হীরেগুলো দোকান থেকে পাচার করেছে। আরেকটা ইন্টারেস্টিং খবর, এই দুই কর্মচারী ফ্রিল্যান্সার, বিভিন্ন দোকানে সার্ভিস দেয়। ওরা নাকি এই অঞ্চলের সুপার শেখরা, নিয়মিত মাইনে দিয়ে ওদের ফুল টাইম রাখার সামর্থ্য কোনো দোকানেরই নাকি নেই। যখন কোনো বিশেষ কাজের দরকার পড়ে ওদের ডাকে। নিউ ইয়র্ক আর নিউ জার্সির দিশি গয়নার দোকানগুলোতে অনেক বছর ধরে কাজ করছে। দুজনেই শিক্ষিত, একজন তো প্রমোথর ফিল্ডে পড়াশোনাও করেছিল, কিন্তু দেশ থেকে পাশ করা কেমিস্ট্রি গ্র্যাজুয়েটদের এই দেশে ভালো চাকরি পাওয়া কঠিন। অন্যজন অবশ্য পড়াশোনা করেও গুজরাটে তার বাবার দোকানে শেখরার কাজই করত, সেই ছিল প্রধান কারিগর। অন্যজন হাতে কলমে কাজ শিখেছে সাগরেদি করে। ওদের বিরুদ্ধে কারোরই কোনো অভিযোগ নেই, হেমন্ত ওদের সন্দেহ করে না। এই ব্যবসায় একবার সুনাম চলে গেলে কাজ পাওয়া কঠিন, তার উপর হীরে চুরি করে ওরা পার পাবে না। ধরা পড়ে যাওয়ার রিস্ক ছাড়াও এই দেশে কোনো দোকানের মালিক নির্ভরযোগ্য কাগজপত্র ছাড়া চুরির মাল কেনা বা বেচার চেষ্টা করবে না, তাই পুলিশও ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। শেষের কথাটাতে আমার একটু খটকা লেগেছিল, তাই একেনবাবু বিকেলে ফিরতেই ওকে ধরলাম। আচ্ছা, আপনি বেফকে নাকি বলেছেন নির্ভরযোগ্য কাগজপত্র ছাড়া এদেশে নাকি কেউ হীরে কেনে না?
বলেছি স্যার।
কিন্তু কাগজপত্র যে সেই বিশেষ হীরের সেইটা কি করে বুঝবে কেউ?
কেন, নম্বর দেখে স্যার।
কিসের নম্বর?
জিআইএ সার্টিফিকেটে যে আইডি নম্বর দেওয়া থাকে সেটা পাথরের সাইডে লেজার দিয়ে খুব ছোট্ট করে লাগিয়ে দেওয়া হয়।
পাথরের সাইডে মানে?
স্যার, হীরের ওপরটা হলো ক্রাউন আর নিচের অংশ হলো প্যাভিলিয়ন, এই দুইয়ের মাঝখানে ঘিরে থাকা অংশটা হীরের গার্ডল বা ঘের, ওইখানে নাম্বারটা বসিয়ে দেওয়া হয়। খালি চোখে কিন্তু ওটা দেখা যায় না।
ওরে বাস, এটা তো জানতাম না। আপনার জ্ঞান দেখে তো মুগ্ধ হচ্ছি মশাই।
আমিও জানতাম না স্যার, আজকে ক্যাপ্টেন স্টুয়ার্টের অফিসে একজন এক্সপার্ট বিষয়টা বুঝিয়ে দিলেন। লক্ষ লক্ষ ডলার নিয়ে কারবার, তো এটা তো করতেই হবে।
কিন্তু দাঁড়ান, নাম্বারটা যেমন লেজার দিয়ে বসানো হয় সেরকম এটাকে তো পালিশ করে মুছেও ফেলা যায়।
তা যায় স্যার, কিন্তু তাতে সমস্যা আছে।
সমস্যাটা ঠিক কি জানার আগেই একেনবাবুর মোবাইলটা বেজে উঠল।
তাই নাকি স্যার? সেটাই ভাবছিলাম। আচ্ছা গুনে দেখেছেন, 12টাই? আরে না না স্যার, কৃতিত্ব তো সব প্রমোদবাবুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি।
একেনবাবু ফোন রাখলেন। কোথায় চললেন?
এক্ষুনি আসছি স্যার।
প্রমোদ রান্নাঘরে ছিল। একেনবাবু বেরিয়ে যেতেই আমি রান্নাঘরে গেলাম। এই হ্যাঁ রে, একেনবাবুকে তুই কি বলেছিস বলতো? তোর খুব প্রশংসা করছিলেন, কি আবার বললাম? কি একেনবাবু না দিনকে দিন একটা যা তা হয়ে যাচ্ছেন। আমার মনে হলো তোর কোনো ইনফরমেশনে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। কি ইনফরমেশন দিলাম আবার বক্কেশ্বরকে? সেটা এলেই জানতে পারবি। ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরলেন একেনবাবু, তবে একা নয়, সঙ্গে দেব। আমি হতবাক। তুমি?
দেব ম্যাডামের কেস স্যার, উনি না থাকলে সলভ হবে কি করে?
দেব দেখলাম মুচকি মুচকি হাসছে, ব্যাপারটা দেবই পরিষ্কার করে দিল।
আমি যখন রাজুকে ড্রপ করতে গিয়েছিলাম হেমন্তের দোকানে, তখনই একেনবাবু ক্যাপ্টেন স্টুয়ার্টকে নিয়ে এসেছিলেন হেমন্তের দুই কারিগরকে অ্যারেস্ট করতে। হীরে অদৃশ্য হওয়ার অংশ নাকি সমাধান হয়েছে, এখন এর পেছনে টাকা খেলার জটটা খুলতে হবে। প্রমথর জন্যই নাকি কেসটা ক্লিয়ার হয়েছে।
সেটাই বাপি বলছিল, কিন্তু আমি নিজে তো ব্যাপারটা বুঝতে পারছি না। এই যে একেনবাবু, মৌনি বাবা না হয়ে থেকে মুখটা একটু খুলুন, দয়া করে একটু আলোকপাত করুন।
কি যে বলেন স্যার, সবই তো জানেন আপনি।
কি জানি?
এই যে স্যার, ডায়মন্ড যতই দামি হোক আসলে পিওর কার্বন, সেটাতে যদি আগুন লাগাতে পারা যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়ে হাওয়ায় মিলিয়ে যাবে, কিছুই পড়ে থাকবে না।
সেটা কিন্তু আপনাকে বলিনি, ডায়মন্ডে আগুন লাগানো সহজ ব্যাপার নয়।
ঠিক স্যার, কার্বন ডাইঅক্সাইড কথাটা বললাম আমার পাস কোর্সের কেমিস্ট্রির জ্ঞান থেকে।
আহ, আসলে যা বলতে চান পরিষ্কার করে বলুন না।
বলছি স্যার, এই নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম, দেখলাম ডায়মন্ডে আগুন লাগানো অত সহজ ব্যাপার নয়, পোড়াতে হলে প্রচুর অক্সিজেন সাপ্লাই করতে হবে। আর তখনই স্যার যে চিন্তাটা রিপেয়ার শপে ঢুকে মাথায় ঘুরছিল সেটা দূর হলো। আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম দিন শপের একটা কর্নারে দেব ম্যাডামের দেওয়া অক্সিজেন কনসেন্ট্রেটরটা ছিল, দ্বিতীয় দিন কিন্তু সেটা ওখানে ছিল না। আমি তাতে একটু অবাকই হয়েছিলাম। আপনার মনে আছে কিনা জানি না বাপি বাবু, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কি দেখছেন এত, কিছুই তো নেই ওখানে। আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ স্যার, কিছুই নেই।
খুব মনে আছে আপনার ওই বিভ্রান্ত দৃষ্টি?
হ্যাঁ স্যার, একটু কনফিউজড হয়েছিলাম, বোঝার চেষ্টা করছিলাম ওটাকে কর্নার থেকে কেন সরানো হয়েছে। তারপর যখন দেখলাম ওটা ব্রেজিং করার টেবিলের সামনে, তখনই আমার মাথায় এলো এমনিতে হীরেকে পোড়ানো যাবে না, কিন্তু কনসেন্ট্রেটর ফুল স্ট্রেংথে চালিয়ে যদি হীরের টুকরোগুলোর ওপর অক্সিজেন ফ্লো করানো হয় এবং তারপর ব্রেজিং টর্চ দিয়ে সেটাকে জ্বালানো হয় তাহলেই তো জ্বলবে। সম্ভবত ঘন্টা চার পাঁচেকের মধ্যেই হীরেগুলো পুড়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে শূন্যে মিলিয়ে যাবে।
কিন্তু অতগুলো দামি হীরে নষ্ট করে কার লাভ?
এটা একেবারে মোক্ষম বললেন স্যার, এটাই হলো ডলার অ্যাঙ্গেল। এর জন্য বেশ কিছু অর্থপ্রাপ্তি নিশ্চয়ই এদের হয়েছে, হয় এদেশে অথবা দেশে। কিন্তু টাকাটা এদের দিচ্ছে কে? নিশ্চয়ই সেই বিজনেসম্যান যিনি প্রায় $2.5 মিলিয়ন অর্ডারটা পেলেন। সেটা পাওয়ার জন্য $10,000-20,000 খরচা করা সেই বিজনেসম্যানের কাছে কিছুই নয়। আমার আবার অঙ্ক ভালো আসে না স্যার, $2.5 মিলিয়নের 20% তাহলে কত হবে?
500,000 বা 5 লাখ।
হ্যাঁ স্যার, বিজনেসে অন্তত 20-25% লাভ তো নিশ্চয়ই করছেন, তার সামান্য একটা অংশ দিয়ে এই কারিগরদের কাজে লাগালেন। বিজনেসম্যানকে চোরাই মাল বিক্রি নিয়ে ভাবতেও হচ্ছে না, আইন মেনে মাল এনে বিক্রি করছেন। আর কারিগরদের দিকটাও ভাবুন, জিনিস চুরি করলে ধরা পড়ার সম্ভাবনা, এখানে তো জিনিসটা বাতাসে উবেই গেছে, ধরা ছোঁয়ার বাইরে।
সবই তো বুঝলাম, কিন্তু এটাই যে ঘটেছে সেটা শিওর হলেন কিভাবে?
এটাই আমাদের সৌভাগ্য স্যার। ওরা ডায়মন্ডগুলো জ্বালাবার চেষ্টা করেছিল একটু আনাড়ি ভাবে।
ঠিক, একেবারেই অ্যামেচার। ওরা যদি একটা কোয়ার্টজ বিকারে লিকুইড অক্সিজেন ঢেলে ব্রেজিং টর্চ দিয়ে ডায়মন্ডগুলোকে প্রচন্ড গরম করে তার মধ্যে ফেলে দিত, তাহলেই কিছুক্ষণের মধ্যে এগুলো কার্বন ডাইঅক্সাইড হয়ে অদৃশ্য হয়ে যেত।
সেখানে ওদের একটা সমস্যা ছিল স্যার, সেই লিকুইড অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসা গার্ডদের চোখ এড়াত না, আর সিসিটিভিতেও ধরা পড়ত। তবে অক্সিজেনের ব্যাপারটা ওরা ভালো করেই জানত, আর অক্সিজেন কনসেন্ট্রেটর যে ব্যবহার করা যাবে সেটাও মাথায় এসেছিল। শুধু সময় নিয়ে হয়েছিল সমস্যা। আরও ঘণ্টা কয়েক সময় পেলে হিরেগুলো বাতাসে মিলিয়ে যেত, সময়ের অভাবে অল্প একটু করে অংশ থেকে গেল। হীরের অংশ হিসেবে সেগুলো অবশ্য চেনা যাবে না, তাই ভ্যাকুয়াম করে ওগুলো পরে ফেলে দেওয়ার মতলব করেছিল। ওই ১২টা গুঁড়ো হীরে ডাস্ট ব্যাগ থেকে বেরোতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল।
এর মধ্যে ক্যাপ্টেন স্টুয়ার্টের ফোন এল। দুজন শেকরাই অপরাধ স্বীকার করেছে। জ্যাকসন হাইটসের দোকানের মালিককেও পুলিশ গিয়ে অ্যারেস্ট করেছে। এত দ্রুত যে ব্যাপারটা নিষ্পত্তি হবে স্টুয়ার্ট সাহেবও নাকি কল্পনা করেননি। একেনবাবু ফোনটা রাখলেন।
সবই তো বুঝলাম, কিন্তু এর জন্য স্টুয়ার্ট সাহেব কোনো মেডেল ফেডেল আপনাকে দেবেন না?
কি যে বলেন স্যার।
ঠিকই বলি, পুলিশদের এই ফ্রি সার্ভিস দেওয়া বন্ধ করুন দেখি। আর শুনুন, আরো একটা জিনিস কিন্তু এখানে প্রমাণ হলো।
কি স্যার?
এই যে সেদিন আমাকে হীরের আংটি কেনাবার জন্য গোঁ ধরেছিলেন ডায়মন্ড ইজ ফর এভার বলে, সেটা যে সত্যি নয় এখন মানছেন তো?
মানছি স্যার, বাট ট্রু লাভ ইজ,
তাই নাকি?
নিশ্চয়ই স্যার, তাতে কোনো ফাঁকি নেই।
এই যে বেব, তুমি তোমার ডিয়ার ডিটেকটিভকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। দেখছো তো বৌদিকে উনি কিরকম মিস করছেন?
সো সুইট
বলে বেব একেনবাবুকে জড়িয়ে ধরল। তারপর আড়ালে আমাকে চোখ দিয়ে এমন একটা ইঙ্গিত করল যার একটাই অর্থ,
প্রমথর কথাটা বুঝেছো তো?
শুনছিলে একেনবাবু সিরিজের গল্প ডায়মন্ড ইজ ফরএভার। কাহিনী সুজন দাশগুপ্ত। একেনবাবুর চরিত্রে সুমিত সমাদ্দার। গল্প পাঠে এবং বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব। প্রমথর চরিত্রে ছিল রণদীপ। বেবের চরিত্রে ছিল রিয়া। হেমন্ত চুগানির চরিত্রে ছিল কৌশিক এবং রাজুর চরিত্রে ছিল বর্ণিশা। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ইন্দ্রজিৎ। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব। পোস্টারটা বানিয়েছে ঋদ্ধিরাজ পালিত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানিও কমেন্ট করে। একেনবাবুর আরও গল্প থ্রিলার ল্যান্ডে শুনতে চাও কিনা সেটাও জানিও। আর এই গল্পটা ভালো লেগে থাকলে জানোই কি করতে হবে, ভিডিওটা লাইক করে দিও, হাইপ পয়েন্টস বাড়িও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।